ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতেই বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
একের পর এক হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে জঙ্গি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে শুক্রবার থেকে বিশেষ অভিযান শুরু করবে পুলিশ।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আন্তর্জাতিক দুনিয়ায় ভারত পৌঁছে দিতে চলেছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র।
তাছাড়াও আজ মোহাম্মদ আলী সম্পর্কে একটি বিশেষ পরিবেশনাও রয়েছে আমাদের।
যাকে আমরা স্বপ্নে দেখতাম এবং টিভিতে দেখতাম, সেই মোহাম্মদ বাংলাদেশে আসবে, তার সাথে আমি লড়বো, মানে বিশ্বকে ব্যাপার সেপার।
সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন বাহিনী বলছে যে আজ একটি সামরিক চৌকি আক্রমণকারী শতাধিক আল শাবাব জঙ্গিকে সৈন্যরা হত্যা করেছে। কর্মকর্তারা এবং সেখানকার বাসিন্দারা বলছেন যে জঙ্গিরা মোগাদিশু থেকে প্রায় 260 মাইল উত্তরে ইথিওপীয় ঘাঁটির হালগান গ্রামে প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় এবং তারপর সেখানে ঝটিকা আক্রমণ চালানোর চেষ্টা করে। আফ্রিকান ইউনিয়ন বাহিনী বা অ্যামিসমের একজন মুখপাত্র কর্নেল জোসেফ কিবেট ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে বলেছেন যে ইথিওপীয় এবং সোমালি সৈন্যরা ভোরবেলাকার ওই হামলা প্রতিহত করেছে। তিনি জানান, প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ওই আক্রমণে অন্তত 110 জন জঙ্গি নিহত হয়েছে। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রক অবশ্য বলছে কমপক্ষে 120 জন জঙ্গি নিহত হয়। ওই গ্রামের চেয়ারম্যান গুহাদ আব্দি ওয়ারসামে ভয়েস অফ আমেরিকাকে বলেন যে আল শাবাব দুটি আক্রমণ চালায়, একটির লক্ষ্য ছিল ইথিওপিয়ান সৈন্যদের আবাসিক স্থান এবং অন্যটি ছিল সোমালি সরকারের ঘাঁটি। তিনি বলেন এ দুটি হামলাই ব্যর্থ হয়েছে এবং হামলাকারীদের মরদেহ গ্রামে পড়ে আছে। সেখানকার বাসিন্দারাও এটা নিশ্চিত করেছেন যে সরকারি ও ইথিওপীয় সৈন্যরা হালগান গ্রাম নিয়ন্ত্রণ করছে। আল শাবাবের সরকারি বেতার আন্দালুস বলছে যে তারা ওই আক্রমণে 43 জন ইথিওপীয় সৈন্যকে হত্যা করেছে এবং ঘাঁটিটি ধ্বংস করেছে। গ্রামবাসীরা বলছেন অন্তত 5 জন অসামরিক লোকও নিহত হয়েছে। আল শাবাব বলছে তাদের 16 জন যোদ্ধা মারা যায়। আজ সকালে ইরাকের রাজধানী বাগদাদে দুটি পৃথক আত্মঘাতী গাড়ি বোমা আক্রমণে কমপক্ষে 22 জন প্রাণ হারিয়েছে। একটি বোমা বাগদাদের পূর্বাঞ্চলে বাণিজ্যিক এলাকায় বিস্ফোরিত হয় এবং এতে 15 জন অসামরিক লোক নিহত এবং আরও 35 জন আহত হয়েছে। আরেকটি বিস্ফোরণ ঘটে বাগদাদের উত্তরাঞ্চলে সে দেশের বৃহত্তর সামরিক ঘাঁটির কাছে একটি বাস স্টপে। এতে 12 জন প্রাণ হারায় এবং আরও 28 জন আহত হয়। সাম্প্রতিক মাসগুলোতে বাগদাদে প্রায় সবকটি আত্মঘাতী আক্রমণের দায় স্বীকার করে আসছে ইসলামিক স্টেট গোষ্ঠী, তবে আজকের হামলার দায় সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। বুধবার বাগদাদে একজন সামরিক মুখপাত্র বলেন যে ফালুজায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে ইরাকি আক্রমণ অভিযান সত্ত্বেও বাগদাদে আক্রমণ হ্রাস পায়নি। এদিকে আজ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইরাকি সরকারকে বলেছে ফালুজা দখলের সময় তাদের সামরিক বাহিনী যে শক্তির অপব্যবহার করেছে তারা যেন সেটা তদন্ত করে দেখে। হিউম্যান রাইটস ওয়াচের মতে ফালুজার একটি হাসপাতালে শত শত লোক দাবি করেছে যে ইরাকের পপুলার মবিলাইজেশন ফোর্সেস তাদের উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। বাংলাদেশে পুলিশ কর্মকর্তার স্ত্রী সহ সাম্প্রতিক একের পর এক হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে জঙ্গি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
পুলিশ জানিয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া এই সারাশি অভিযান 7 দিন চলবে। পুলিশ প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে অভিযান পরিচালনার পাশাপাশি জঙ্গিদের তালিকা হালনাগাদ করা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর নজরদারি বাড়ানো, বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দেশের কয়েকটি স্থানে জঙ্গি বিরোধী অভিযান চলাকালে গত 3 দিনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির 5 জন সক্রিয় সদস্য পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বুধবার মধ্যরাতে গাইবান্ধায় জেএমবির এক সদস্য কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীর হত্যাকাণ্ড সহ গত 5 দিনে 3টি হত্যাকাণ্ডের ঘটনার কোনই অগ্রগতি হয়নি। মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যই টার্গেট কিলিং হচ্ছে,
মানুষের মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্যই গুলি করছে।
সৈয়দ আশরাফ বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী শিগগিরই এসব হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক গুপ্তহত্যা বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেছেন যে এগুলো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার ইঙ্গিতই হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে
এই সংস্থা নিখোঁজ হত্যাকাণ্ডে সম্পৃক্ত হওয়া ও এর সংগঠনকারীদের লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতাশীলদের ইঙ্গিত না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতে পারে বলে আমরা বিশ্বাস করি।
প্রধানমন্ত্রী বুধবার গুপ্ত হত্যার জন্য বিএনপিকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, ওই বক্তব্য অসত্য, বানোয়াট, ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসা প্রসূত। এসব ঘটনার সমাধান করতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলের উপর তার দায় চাপাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। এদিকে সাংবাদিক সাগরুনী ও তনু হত্যাকারী সহ সকল গুপ্ত হত্যাকারীদের এবং বাংলাদেশ ব্যাংক সহ আর্থিক খাতের হাজার হাজার কোটি টাকা লোপাটকারীদের নাম প্রকাশ ও বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডক্টর ইমরানের সরকার। প্রধানমন্ত্রীর কাছে দেশের সব তথ্য আছে বলে যে বক্তব্য বুধবার তিনি দিয়েছেন তার উল্লেখ করে এক ফেসবুক স্ট্যাটাসে এ আহ্বান জানান ইমরান। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আইসিস পরমাণু বোমা হামলা চালাতে পারে এমন খবর প্রচার হওয়ার পর ব্রিটেন সহ ইউরোপ জুড়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে ফ্রান্স। লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ফ্রান্সে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ইউরোপীয় টুর্নামেন্ট, তাই ফরাসি সরকার তাৎক্ষণিকভাবে একটি অভিনব স্মার্টফোন অ্যাপস প্রকাশ করেছে। সেফ নামের এই অ্যাপসটি সাহায্য প্রার্থী বা কোন তথ্য প্রদানকারীর ব্যক্তির অবস্থান শনাক্ত ও সে অনুযায়ী তাদের তড়িৎ সুরক্ষা দিতে সহায়ক হবে। ব্রিটিশ দৈনিক দি ইন্ডিপেন্ডেন্ট ইউরো টুর্নামেন্টে আইসিস এর পরমাণু বোমা হামলার একটা প্রকৃত ঝুঁকিতে আছে এই মর্মে প্রথম খবরটি দেয়। বার্তা সংস্থা এপি গত মাসে খবর দিয়েছিল স্টেডিয়ামের উপর থেকে সম্ভাব্য ড্রোন হামলা হতে পারে। ইন্টারন্যাশনাল লুক্সেমবার্গ ফোরামের প্রেসিডেন্ট মুশে কান্তর সংবাদ মাধ্যমকে বলেছেন, আইসিস সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, তাদের দ্বারা পশ্চিমা কোন রাজধানীতে ডার্টি বোমা হামলার সম্ভাবনা এখন খুবই বেশি। সাবেক ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী ড্রেস ব্রাউনিং মনে করেন, ইরাকের মসুল দখল করার পর আইসিস ইউরেনিয়াম হাইস্টোক হস্তগত করেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, লন্ডন।
আজ ইসলামিক নিয়ম অনুযায়ী প্রয়াত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। অনুমান করা হচ্ছে এতে 14,000 লোক শরিক হবেন এবং টেলিভিশনে এবং অনলাইনে সরাসরি তা সম্প্রচার করা হবে। কেন্টাকির লুইসভিলের ফ্রিডম হলে এই জানাজা অনুষ্ঠিত হবে সেখানকার স্থানীয় সময় দুপুর বেলায়, অর্থাৎ এখন থেকে প্রায় ঘণ্টাখানেক পরে। এই ফ্রিডম হলেই 1960 সালে তিনি প্রথম পেশাগতভাবে বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন। আয়োজকরা বলছেন, আজকের জানাজা ও স্মরণ সভা হচ্ছে মুসলমানদের পক্ষ থেকে মোহাম্মদ আলীকে বিদায় জানানোর সুযোগ। মুসলমানরা তাঁকে তাদের বীর পুরুষ হিসেবেই দেখেন। আগামীকাল শুক্রবার শেষ যে স্মরণ সভাটি অনুষ্ঠিত হবে তাতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন স্তুতিপত্র পাঠ করবেন এবং কৌতুক অভিনেতা বিলি ক্রিস্টাল ও উপস্থিত থাকবেন। মোহাম্মদ আলীর এই জানাজা সম্পর্কে বিস্তারিত শুনবেন আজ বিশ্ব সংবাদের পর। গতকাল বুধবার তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের কাছে একটি বিপণী এলাকায় দুজন ফিলিস্তিনি বন্দুকধারী গুলি চালানোর পর পবিত্র রমজান মাসে 83,000 ফিলিস্তিনির ভ্রমণ অনুমতি ইসরায়েল স্থগিত করে দিয়েছে। দখলকৃত পশ্চিম তীরে অসামরিক বিষয়ে দেখাশোনা করে কগ্যাট নামের যে ইউনিট আজ এক বিবৃতিতে তারা বলছে যে রমজানে ইসরায়েলে বিশেষ করে জুডিয়া এবং সামায়রায় প্রবেশের সব অনুমতি স্থগিত করা হয়েছে। এই আদেশের আওতায় পড়বে গাজার শত শত ফিলিস্তিনি এবং কথিত হামলাকারীর 204 জন আত্মীয় স্বজনও। তারা রমজানের সময় জেরুজালেমে নামাজ পড়তে আসতে পারবে না এবং তেল আবিব আন্তর্জাতিক বিমান বন্দর হয়েও কোথাও যেতে পারবে না। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে আরও বলেছে যে এই আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে এবং পরিস্থিতি বুঝে তারা পশ্চিম তীরে পদাতিক বাহিনী এবং পাল্টা ব্যবস্থা নিতে পারে এমন ইউনিটসহ আরও শত শত সৈন্য মোতায়েন করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ ঘোষণা করেছে যে লাইবেরিয়া সরকারিভাবে এখন ইবোলা ভাইরাস মুক্ত দেশ। পশ্চিম আফ্রিকার ওই রাষ্ট্রটি গত 42 দিনে এই প্রাণঘাতী সংক্রামক ব্যাধির কোনো ঘটনা ঘটেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা লাইবেরিয়ার প্রতিনিধি ডক্টর অ্যালেক্স গ্যাসাসিরা বলেন, লাইবেরিয়ায় নতুন করে ইবোলা দেখা দেওয়ার পর দেশটি যে কার্যকরভাবে এর মোকাবিলা করেছে সেজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা লাইবেরিয়া সরকারের প্রশংসা করছে। তিনি বলেন, সংস্থাটি এই রোগের পুনঃ আবির্ভাব ঘটলে তা নির্ণয় করতে এবং রোধ করতে লাইবেরিয়াকে সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। দুবছর আগে লাইবেরিয়ায় ইবোলার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এ নিয়ে চতুর্থ দফা দেশটিকে ইবোলা মুক্ত ঘোষণা করা হলো। এই সাম্প্রতিক সংক্রমণের ঘটনাটি ঘটায় একজন মহিলা, যে গিনিতে এই জীবাণুর সংস্পর্শে আসে এবং তার সন্তানদের নিয়ে লাইবেরিয়ার ভ্রমণ করে এবং ইবোলায় আক্রান্ত হয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। মোহাম্মদ আলী আজ বিশ্বজুড়ে শুধু এক বিখ্যাত আমেরিকান মুষ্টি যোদ্ধার নামই নয়, খেলার বাইরে এক অসাধারণ মানুষের নাম। সারা বিশ্বের সাথে বাংলাদেশের মানুষও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মোহাম্মদ আলী স্মরণে আমাদের একটি বিশেষ পরিবেশনা উপস্থাপন করছেন রোকেয়া হায়দার।
কেন্টাকির লুইভিল আলীর নিজ শহরের ফ্রিডম হলে এই মুহূর্তে আয়োজন করা হচ্ছে মোহাম্মদ আলীর জানাজা, হাজার হাজার শুভানুধ্যায়ীর সমাগম। গত শুক্রবার 74 বছর বয়সে মোহাম্মদ আলী মারা যান। তবে তার নাম শুধু ক্রীড়াঙ্গনেই নয়, তা ছাড়িয়ে দূর দূরান্তে ধ্বনিত হয়েছে বহু বছর ধরে। ভিয়েতনাম যুদ্ধে যোগ দিতে অস্বীকার করা, রাম্বল ইন দ্য জঙ্গল হেভিওয়েট শিরোপার লড়াই, সেদিনের সেরা মুষ্টিযোদ্ধা জর্জ ফরম্যানের সঙ্গে আফ্রিকার জাইরে, আর তিনবার হেভিওয়েট শিরোপা জয় করা। আলীর নামটি খেলার বাইরে বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। আর লুইভিল শহরটি ছিল তার ছেলেবেলার নিজস্ব আঙিনা। লুইভিলে এক প্রতিবেশী ক্রিস ফোরহ্যান্ড ওয়েস্ট এন্ডেই থাকেন। তিনি গর্বিত আজ মোহাম্মদ আলীর মুষ্টিযুদ্ধের প্রশিক্ষণ শুরু সেখান থেকেই, আর তার প্রভাব অনেক অনেকখানি।
When I see the positive attitude that Muhammad Ali stands for, it allowed me to start believing and trusting in positivity.
Chris বললেন, মোহাম্মদ আলী যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন এগিয়ে গেছেন তিনি তার জীবনে, তা থেকে আমিও উৎসাহ পেয়েছি, জীবনের ইতিবাচক প্রভাবে বিশ্বাস করেছি। মার্ক স্ট্যাম্পলি এখন লুইভিলে বাস করেন। তার যখন প্রথম দেখা আলীর দিকে, আলী তার দিকে ঘুরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছিলেন। কয়েক দশক আগের কথা, সেই সময়ে কৃষ্ণাঙ্গ সমাজে অনেক সমস্যা দেখা দিয়েছিল। তিনি সবাইকে সাহস ও শক্তি যুগিয়েছেন, তার উপস্থিতি সকল উদ্দীপনার উৎস মনে হতো। মার্জরি হ্যাফম্যান বয়স এখন 79 বছর, সারা জীবন ওই লুইভিলেই কাটিয়েছেন। ছেলেবেলায় বাড়ির পাশে পার্কে আলী এবং তার বন্ধুদের সঙ্গে খেলা করেছেন। তিনি মনে করেন, আলী কিশোর তরুণ যুব সমাজের জন্য এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন।
That tells some of the young people is no such thing is that you can't. And these young people, if they just stop and think, trust in the good Lord, keep their hand in God's hand.
মার্জরি বলছিলেন, আমি কিশোর তরুণদের বলি, এমন কোনো বিষয় নেই, কোনো জিনিস নেই যা তোমরা করতে পারবে না। তখন তারা চিন্তাভাবনা করে। আমি বলি, ঈশ্বরে বিশ্বাস করো। তারা হয়তো আর এক মোহাম্মদ আলী হতে পারে, অথবা তারা যা চায় সেটাই হতে পারে, তাই করতে পারে। মোহাম্মদ আলী যুদ্ধে যাননি, কিন্তু দেশে দেশে যুদ্ধ সম্পর্কে তার মতামত সুস্পষ্টভাবে তুলে ধরেছেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, সামাজিক ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন, বিশেষ করে কিশোর তরুণদের উন্নয়নে কাজ করেছেন, গড়ে তুলেছেন মোহাম্মদ আলী প্রশিক্ষণ কেন্দ্র। আর যে পার্কিনসন্স রোগে আক্রান্ত হন, তা নিরাময়ের লক্ষ্যে গবেষণার জন্য তহবিল সংগ্রহ শুরু করেছিলেন। জাতিসংঘের বিশেষ শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন, পাড়িয়ে জমিয়েছে দেশ থেকে দেশান্তরে। 1978 সালের কথা, মোহাম্মদ আলীর সেই সাড়া জাগানো বাংলাদেশ সফরের কথা অনেকেরই নিশ্চয় মনে পড়ছে আজ। বিমানবন্দর থেকে গোটা পথ ছোট বড় স্কুল কলেজের ছাত্রছাত্রী, অফিসের আদালতের সবাই, আলীভক্ত সবাই রাস্তার দুধারে সারি বেঁধে তাকে স্বাগত জানিয়েছিল। আর সে কথাই স্মরণ করলেন সেদিনের ক্লাস 8-এর এক ছাত্রী। আজ অবশ্য তার বয়স হয়েছে।
বক্সিং যে একটা প্রতিযোগিতামূলক খেলা, এটা আমার মনে হয় উনি সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। আর সেই সুবাদে উনি বাংলাদেশে একবার এসেছিলেন। তো তখন আমি অনেক ছোট ছিলাম, খেলাঘর করতাম, সাদা জামা লাল স্কার্ফ পরে ঘন্টার পর ঘন্টা আমরা এয়ারপোর্টের রাস্তায় দাঁড়িয়েছিলাম। সেই দিনটার সেই স্মৃতিটা এখনও মনে পড়ে। শ্যামবর্ণ একজন মানুষ উচ্চালাম বা হাত নাড়ছেন, আন্তরিকভাবে হাসছেন, মনে হয় যেন আমাদেরই মানুষ। ওনার চলে যাওয়াতে আমি ব্যক্তিগতভাবে মর্মাহত এবং আমার সাথে সারা বিশ্ব মর্মাহত। এ ধরনের ব্যক্তিত্ব বোধহয় শতবর্ষে একজন করে আসেন, আবার কে আসবেন জানি না।
আর মোহাম্মদ আলীর জন্য 1978 সালে আয়োজন করা হয়েছিল এক মজার লড়াই। রিংয়ের একদিকে সেরা তারকা মোহাম্মদ আলী, আরেকদিকে বাংলাদেশের খুদে মুষ্টিযোদ্ধা, তখন বোধহয় তার বয়স 12-13 বছর, কিশোর গিয়াসউদ্দিন। আজকের গিয়াসউদ্দিনের ভাবনায় সেই দিনটি চির উজ্জ্বল।
যাকে আমরা স্বপ্নে দেখতাম এবং টিভিতে দেখতাম, সেই মোহাম্মদ বাংলাদেশে আসবে, তার সাথে আমি লড়বো, মানে বিশ্বকে ব্যাপার স্যাপার, এবং কিছুটা ভয় লাগছিল। এত বড় একজন খেলোয়াড়, তার সামনে আমি যাবো, যদি একটা লেগে যায় হয়তো বিপদ হতে পারে। তারপরে যেহেতু বক্সিং খেলি, একটু সাহস তো অবশ্যই আছে, তো সেই দিক চিন্তা রেখে আর আমি আমার ওস্তাদ আমাকে যা শিখিয়েছেন সেদিকে সেইটা আমি দেখাবো, বিশেষ করে ওনার সামনে, এবং এই অনুষ্ঠানটা সারা বিশ্বে দেখাবে। ওই দিক চিন্তা করে আমি সাহস করে আমি খেলতে শুরু করলাম। নিয়ম অনুসারে আমরা বক্স বললো, আমরা দুই দিক ঘুরে শুরু করলাম। এই মোহাম্মদ আলীর সামনে গেলাম, সে হুঙ্কার দিয়ে আমাকে ভয় দেখাতে চালু, আমি পিছিয়ে গেলাম, ব্যাক করলাম, আবার আমি ওপেন্সে গেলাম, উনি আবার ডিফেন্সে গেল, এভাবে খেলা চলতে লাগলো। একসময় দেখলাম যে উনি আমার বক্সিংকে নিচে পড়ে গেলেন। আমি চিন্তা করলাম কী ব্যাপার, নিচে পড়ে গেল কেন? পরক্ষণে বুঝতে পারলাম যে এটা কৌতুক, উনি কৌতুক করেছেন, মজা করছেন। এটা কারণ হলো হয়তো আমাকে উৎসাহ দেওয়া, এবং ওইখানের যে এই ছিল দর্শক ছিল তাদের আনন্দ উৎসাহ দেওয়া, হয়তো উনি এটা করতে পারেন। সেই দিনগুলির কথা স্মরণ হলে আজও ভালো লাগে, এবং নিজেকে খুব ভাগ্যবান মনে হয় এবং গর্বিত মনে হয় যে ওয়ার্ল্ড ফেমাস কিংবদন্তি মোহাম্মদ আলী, যার নাম সারা বিশ্বে বক্সিং জগতে স্বর্ণক্ষরের নাম থাকবে, তার সাথে আমি বক্সিং করেছি, আজও আমার সেই মনে সে দাগ কাটে। উনি সবসময় আমাদের মনে উনি থাকবেন।
হ্যাঁ, সবসময় আমাদের মনে তিনি থাকবেন। তার খেলার সীমানা ছাড়িয়ে দেশে বিদেশে নিজের অবদানের মাঝেই জনসাধারণের চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী সবার হৃদয়ে চিরজাগরিক হয়ে রইবেন।
ভারত আন্তর্জাতিক দুনিয়ায় ক্ষেপণাস্ত্র বিক্রি করতে পারে। বলা হচ্ছে ফিলিপিন্স, ইন্দোনেশিয়ার মতো বেশ কয়েকটি দেশ ভারত থেকে ব্রাহ্মোস আকাশ ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহী। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আন্তর্জাতিক দুনিয়ায় ভারত পৌঁছে দিতে চলেছে ব্রাহ্মোস আকাশ ক্ষেপণাস্ত্রের। জানা গেছে ফিলিপিন্স, ইন্দোনেশিয়ার মতো বেশ কয়েকটি দেশ ব্রাহ্মোস কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। অতি উচ্চ পর্যায়ের এই ক্ষেপণাস্ত্র ভিয়েতনামকে বিক্রি করতে পদক্ষেপ করছে নয়া দিল্লি। আরো 15টি আন্তর্জাতিক বাজারে নজর রেখেছে তারা। শব্দের থেকে দ্রুতগামী ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের পাল্লা 290 কিলোমিটার, জল স্থল যেকোনো জায়গা থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব, এমনকি সাবমেরিন থেকেও। রুশ ভারত যৌথ উদ্যোগে তৈরি এই ব্রাহ্মোস বিভিন্ন সহযোগী দেশের কাছে বিক্রি করলে সেসব দেশের প্রতিরক্ষা শক্তি যেমন বাড়বে, তেমনি কোটি কোটি টাকা আসবে ভারতীয় কোষাগারেও। যারা এই ক্ষেপণাস্ত্র তৈরি করে সেই ব্রাহ্মোস এরোস্পেস কে কেন্দ্রীয় সরকার 5টি রাষ্ট্রকে ব্রাহ্মোস বিক্রির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশও দিয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এই দেশগুলির মধ্যে সব থেকে আগে রয়েছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, চিলি ও ব্রাজিল। এছাড়া তৈরি হয়েছে আরো 11টি দেশের দ্বিতীয় একটি তালিকা, যারা ব্রাহ্মোস কিনতে আগ্রহী কিন্তু এ ব্যাপারে আরো আলোচনা প্রয়োজন। এই দেশগুলির মধ্যে রয়েছে ফিলিপিন্স, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আমিরশাহী। ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষাগত সম্পর্ক উন্নতিতে চেষ্টার কোন ত্রুটিও রাখতে চায় না নয়া দিল্লি। এ ব্যাপারেই সমুদ্রপথে দুদেশের সংযোগ বৃদ্ধির ব্যাপারে কথাবার্তা চলছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার এ ব্যাপারে ভিয়েতনামের বিদেশ মন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে এক বৈঠকও সেরেছেন। এবছরের শেষে ভিয়েতনামকে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ করে এই সম্পর্ক সুদৃঢ় হবে বলে আশা করছে নয়া দিল্লি। ব্রাহ্মোস সহ একটি যুদ্ধ জাহাজ ভিয়েতনামকে বিক্রির প্রস্তাব বিবেচনা করছে তারা। এর ফলে দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে ভিয়েতনামের শক্তি অনেকটা বৃদ্ধি পাবে বলে মনে করছে দেশের সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। পরমাশিস খোস্তায়, ভয়েস অফ আমেরিকা কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। পাকিস্তানে প্রতিবন্ধীদের জন্য সুযোগ সুবিধা খুবই অল্প। তবে পাকিস্তানেরই এক প্রতিবন্ধী কিশোর ওমর জাভেদ, হাত না থাকলেও পায়ের সাহায্যেই নিজেকে স্বনির্ভর করে তুলেছেন এই কিশোর। ইসলামাবাদ থেকে ভয়েস অফ আমেরিকার আয়েশা তানজিম এই রিপোর্টটি করেছেন, পড়ে শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া এবং তাওহিদুল ইসলাম।
ওমর জাভেদ সাধারণ কিশোরদের মতো নয়, সে এক উচ্চাভিলাষী যুবক। জাভেদ বললেন,
খোয়াইশ থি বচপন সে হি কে মে পাকিস্তান কা সদর বানু।
মাই চাইল্ডহুড ড্রিম ইজ টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, টু ডু সামথিং এক্সট্রা স্পেশাল ফর দ্য কান্ট্রি, টু এন্ড টেরোরিজম।
আমার স্বপ্ন আমি একদিন পাকিস্তানের প্রেসিডেন্ট হব, দেশের জন্য বিশেষ কিছু করব, দেশ থেকে সন্ত্রাস নির্মূল করা, নতুন শিক্ষা ব্যবস্থা চালু করা যাতে সবাই বিনামূল্যে স্কুল বই, অন্যান্য সামগ্রী এবং স্কুলের পোশাক পায়।
জাভেদের হাত নেই, সে জন্মেই ছিল হাতছাড়া, কিন্তু বাবা তাকে দুঃখ পেতে দেয়নি। পা দিয়েই জাভেদ সব কিছু করতে পারে, সে তার হাত না থাকার বিষয়ে ভাবেই না। নবম শ্রেণীতে পড়ে জাভেদ, তবে এরই মধ্যে অর্থনৈতিকভাবে সে স্বনির্ভর হয়ে উঠেছে। জাভেদ বললেন,
আমার আঁকা একটি ছবি 5,000 রুপিতে বিক্রি হওয়ার পর আমি আরও 155টি ছবি বিক্রি করেছি।
জাভেদের গল্প পাকিস্তানের প্রতিবন্ধীদের জীবনের প্রতিনিধিত্ব করে না, বিষয়টি নিয়ে কাজ করে এমন সক্রিয়বাদীদের দুঃখ পাকিস্তানে প্রতিবন্ধীদের সম্পর্কে সাধারণ জ্ঞানের অভাব রয়েছে। স্থানীয় এনজিও SAAY এর পরিচালক আসিম জাফর বললেন,
মেরে আপনে লাইফ কে আপনে খুদ এক্সপেরিয়েন্স,
ইন মাই ওন লাইফ এক্সপেরিয়েন্স, ওয়েন মাই ফাদার মাই গ্র্যান্ডপেরেন্টস স্পেন্ট অল देयर সেভিংস, দেন দে ওয়্যার টোল্ড দ্যাট দিস।
আমার নিজের জীবনের অভিজ্ঞতা, যখন আমার বাবা আমার দাদা দাদি তাদের সব সঞ্চয় ব্যয় করেছেন, তখন তারা বলেছিলেন এই অক্ষমতার কোনো প্রতিকারও নেই।
সাধারণ স্কুলগুলোতে প্রতিবন্ধীদের পড়ার সুযোগ নেই, আর বিশেষ ধরনের স্কুলের সংখ্যা খুব অল্প এবং তাও বেশিরভাগ শহরে। সাধারণ স্থান, বাসে অথবা বাথরুমও প্রতিবন্ধীদের উপযোগী করে তৈরি করা হয় না। হুইলচেয়ার নিয়ে প্রতিবন্ধীরা যে সাধারণ জায়গাগুলোতে যাবে, এমন ব্যবস্থা পাকিস্তানে নেই বললেই চলে, যে কারণে অনেক প্রতিবন্ধীকে ঘরের মধ্যেই বন্দি থাকতে হয়। আর তাই জাভেদ কিন্তু কারো সাহায্যের জন্য অপেক্ষা করে নেই, নিজের হাত না থাকলেও পা দিয়েই সব কাজ করে নিচ্ছে।
এবারে রয়েছে যুব সংবাদ। পথ শিশুদের জীবন নিয়ে সংবাদপত্রে মাঝে মাঝে লেখা হয়, কিন্তু ভারতের রাজধানী দিল্লিতে গৃহহীন শিশুদের নিজস্ব একটি মাসিক সংবাদপত্র রয়েছে, যাতে ঠাঁই পায় তাদের গল্প, সংগ্রাম এবং উদ্বেগ। বালাকনামা বা শিশুকণ্ঠ নামের এই সংবাদপত্রটির লেখক, সম্পাদক এবং সঞ্চালনকারী সবার বয়সই 19 বছরের নিচে, এবং সংবাদপত্রটি 10,000-এরও বেশি পাঠকের কাছে পৌঁছয়। ভয়েস অফ আমেরিকার জ্লোটিকা হকের প্রতিবেদন শোনাচ্ছেন সেলিম হোসেন এবং শিগুফতা নাসরিন খুইন।
দরিদ্র অবস্থা থেকে শিশুশ্রম, বাল্যবিবাহ, যৌন হয়রানি এবং মাদকাসক্তি, কোনো বিষয়ে কমতি নেই বালাকনামায়।
রিপোর্টগুলো এসে পৌঁছানোর পর যখন দলটি তা বাছাইয়ের জন্য বসে, তখন অনেক দ্বন্দ্ব দেখা দেয়। তারা বিতর্ক করে, এই রিপোর্টটির প্রভাব ওই রিপোর্টের চেয়ে বেশি, সুতরাং ছাপার আগে চূড়ান্ত বাছাইয়ের সময় অনেক বিতর্ক হয়।
সংবাদপত্রটির বিভিন্ন রাজ্যে 70 জন রিপোর্টার রয়েছে, যার মধ্যে 14 জন রাজধানী থেকে নিয়মিত রিপোর্ট করে, আর যেসব লেখক, সম্পাদক, ব্যবস্থাপক সব গৃহহীন শিশু।
আমি ভিক্ষা করতাম, নেশাগ্রস্ত ছিলাম, এরপর আমি বালাকনামা সম্পর্কে জানলাম, সংবাদপত্রটির জন্য কাজ করতে শুরু করলাম। প্রথমে আমি জুনিয়র রিপোর্টার ছিলাম, পরে রিপোর্টার, এবং এখন আমি সম্পাদক হবার জন্য প্রস্তুত।
অনেক শিশুর বাবা মা বেকার এবং নিরক্ষর, উদীয়মান সাংবাদিক হিসেবে তারা আয় করছে এবং অনেকে দূরশিক্ষণ কর্মসূচিতে ভর্তি হয়েছে, যা তাদের ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিতে সাহায্য করতে পারে।
যে আমি করতে পারিনি, অন্তত আমার মেয়ে তা করছে, সে অন্যদের সাহায্য করছে এবং আমাদেরও সাহায্য করছে।
মাসিক আট পৃষ্ঠার সংবাদপত্রটি 2002 সাল থেকে একটি ত্রৈমাসিক হিসেবে শুরু হয়। সংবাদপত্রটি ওইসব শিশুদের জীবন পরিবর্তন করে যারা এটি প্রকাশ করছে এবং অন্যান্য হাজার হাজার শিশু এবং তাদের উন্নত জীবন জীবিকার জন্য সাহায্য করছে। মানুষ যখন তাদের প্রশংসা করে, যখন তারা কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে, তখন তারা নিজেদের খুব ক্ষমতাবান এবং উৎসাহিত বোধ করে। সংবাদপত্রটি 3 সেন্টে বিক্রি হয়, যা এক কাপ চায়ের দামের চেয়েও কম। কিন্তু সবশেষে এটি এইসব শিশুদের রাস্তার জীবন ছেড়ে ভবিষ্যতের জন্য আশান্বিত করে তোলে।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন বাহিনী বলছে যে আজ একটি সামরিক চৌকি আক্রমণকারী শতাধিক আল শাবাব জঙ্গিকে সৈন্যরা হত্যা করেছে। কর্মকর্তারা এবং সেখানকার বাসিন্দারা বলছেন যে জঙ্গিরা মোগাদিশু থেকে প্রায় 260 মাইল উত্তরে ইথিওপীয় ঘাঁটির হালগান গ্রামে প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় এবং তারপর সেখানে ঝটিকা আক্রমণ চালানোর চেষ্টা করে। আফ্রিকান ইউনিয়ন বাহিনী বা অ্যামিসমের একজন মুখপাত্র কর্নেল জোসেফ কিবেট ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে বলেছেন যে ইথিওপীয় এবং সোমালি সৈন্যরা ভোরবেলাকার ওই হামলা প্রতিহত করেছে। তিনি জানান, প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ওই আক্রমণে অন্তত 110 জন জঙ্গি নিহত হয়েছে। আজ সকালে ইরাকের রাজধানী বাগদাদে দুটি পৃথক আত্মঘাতী গাড়ি বোমা আক্রমণে কমপক্ষে 22 জন প্রাণ হারায়। একটি বোমা বাগদাদের পূর্বাঞ্চলে বাণিজ্যিক এলাকায় বিস্ফোরিত হয় এবং এতে 15 জন অসামরিক লোক নিহত এবং আরও 35 জন আহত হয়েছে। আরেকটি বিস্ফোরণ ঘটে বাগদাদের উত্তরাঞ্চলে সেদেশের বৃহত্তর সামরিক ঘাঁটির কাছে একটি বাস স্টপের, এতে 12 জন প্রাণ হারায় এবং আরও 28 জন আহত হয়। ভারতীয়দের মাথাপিছু গড় আয় $1,500। ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন বলেছেন, ভারতীয়দের গড় মাথাপিছু আয় অন্তত $6,000-$7,000 না পৌঁছলে দারিদ্রের কষ্ট ঘুচবে না। সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
ভারত এখনো গরিব দেশ। রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন মনে করেন, বর্তমানের মাথাপিছু বার্ষিক $1,500 আয় যতদিন না অন্তত $6,000 গিয়ে পৌঁছচ্ছে, ততদিন দরিদ্র ভারতীয়রা মধ্যবিত্ত হয়ে উঠেছেন এমন কথা বলা চলবে না। গড় আয় বলতে কিন্তু তার দুই প্রান্তে আবার থাকে সীমাহীন দারিদ্র, আবার বিপুল বৈভব। তাই রাজনের সতর্কবাণী, মাথাপিছু গড় আয় কেবল $6,000 পৌঁছলেই হবে না, তা যেন সব মানুষের কাছেই সমভাবে বণ্টিত হয়। তুলনায় সিঙ্গাপুর বাসীদের মাথাপিছু গড় আয় $50,000। ঋণের সুদের হার আরো না কমানোর জন্য সম্প্রতি রঘুরাম রাজন সমালোচিত হয়েছেন। রাজন কিন্তু জবাব দিচ্ছেন, রিজার্ভ ব্যাংক সুদের হার যতটা কমিয়ে দিয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো সেই সুবিধার সবটা শিল্প বাণিজ্যকে ঋণ দেবার সময় দিচ্ছে না, কাজেই তাঁর আর কি করার আছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজ ইসলামিক নিয়ম অনুযায়ী প্রয়াত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। অনুমান করা হচ্ছে এতে 14,000 লোক শরিক হবেন এবং টেলিভিশনে এবং অনলাইন সরাসরি তা সম্প্রচার করা হবে। কেন্টাকির লুইসভিলের ফ্রিডম হলে এই জানাজা অনুষ্ঠিত হবে সেখানকার স্থানীয় সময় দুপুর বেলায়। এই ফ্রিডম হলে 1960 সালে তিনি প্রথম পেশাগতভাবে বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন। গতকাল বুধবার তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের কাছে একটি বিপণী এলাকায় 2 জন ফিলিস্তিনি বন্দুকধারী গুলি চালানোর পর পবিত্র রমজান মাসে 83,000 ফিলিস্তিনির ভ্রমণ অনুমতি ইসরায়েল স্থগিত করে দিয়েছে। দখলকৃত পশ্চিম তীরে অসামরিক বিষয়ে দেখাশোনা করে কোগ্যাট নামের যে ইউনিট, আজ এক বিবৃতিতে তারা বলছে রমজানে ইসরায়েলে বিশেষ করে জুডিয়া এবং সামায়রায় প্রবেশের সব অনুমতি স্থগিত করা হয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরাস ডেভিস, প্রকৌশলী ছিলেন হাওয়ে স্মিথ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.